You're with SBS Radio.
মিত্র বাড়তে পারে আওয়ামী লীগের। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ নতুন করে মিত্রের সন্ধানে নেমেছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচনী মহাজোটের কলেবর বৃদ্ধির। জাতীয় ঐক্যফ্রন্টকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে আসছে, এমনটা ধরে নিয়েই প্রস্তুতি শুরু হয়েছে ক্ষমতাসীন মহলে। তারা আশা করছে তাদের নির্বাচনী মহাজোটে কয়েকটি দল যোগ দেবে। নতুন দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে মহাজোটগতভাবে নির্বাচন নাকি আওয়ামী লীগ এককভাবে মাঠে নামবে, সে বিষয়টি নির্ভর করছে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির সিদ্ধান্তের ওপর। বিএনপি নির্বাচনে এলে মহাজোটগতভাবে নির্বাচনের ঘোষণা দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র ঢাকার সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সূত্র জানাচ্ছে, তারা চেষ্টা করছে কর্নেল অলি আহমদ ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে নির্বাচনী সমঝোতার আলোচনা ফলপ্রসূ হলে LDP ও বিকল্প ধারাও মহাজোটে অন্তর্ভুক্ত হতে পারে। শেষ পর্যন্ত যদি তা না হয় তাহলে নির্বাচনী সমঝোতা হবে। অলি আহমদ তিনটি আসন চান। বি চৌধুরী, তার ছেলে মাহি বি চৌধুরী ও মেজর আব্দুল মান্নানের আসন দুটি চাইতে পারেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। এর বাইরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে আলোচনা চলছে। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের সঙ্গে আওয়ামী লীগ নেতারা কথা বলেছে বলেও একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ইসলামী দলগুলো ছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে সিপিবি সহ বামপন্থী দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিএনপি জোট বাড়ার সঙ্গে কমছেও। ক্ষমতাসীন জোট ও বলয়ের বাইরে থাকা সব দলকে এক কাতারে আনতে দীর্ঘদিনের চেষ্টার ফসল হিসেবে বিএনপি কয়েকটি দলকে নিয়ে সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট গড়েছে। কিন্তু নতুন জোট গড়ার তিন দিনের মাথায় ভাঙন দেখা দিয়েছে পুরনো জোটে। গত মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি NDP। জোটের শরিক আরো কয়েকটি দল একই পথে হাঁটতে পারে বলে জানা গেছে। জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP বর্তমান জোটেই থাকছে নাকি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যাচ্ছে নাকি LDP-র নেতৃত্বে নতুন কোন জোট হচ্ছে, এসব নিয়ে এখন রাজনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে। এমনও শোনা যাচ্ছে দলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম আসন্ন নির্বাচনকালীন সরকারেও থাকতে পারেন। 20-দলীয় জোটের শরিক একটি দলের শীর্ষস্থানীয় এক নেতা সংবাদ মাধ্যমকে বলেছেন আরো অন্তত 4টি দল এই জোট ছাড়ার চিন্তা করছে। ওই 4টি দলের মধ্যে আছে ধর্মভিত্তিক একটি দল। এছাড়া 20-দলীয় জোটের শরিক যে 4টি দলকে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে সেগুলোর মধ্যেও একটি দল জোট ছাড়ার পথে আছে। ওই দলেরই এক সিনিয়র নেতা ঢাকা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ার পক্ষপাতী 4টি দলের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ওই নেতা বলেছেন বিএনপি তার পুরনো মিত্রদের অবমূল্যায়ন করাই সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে ক্ষোভ ছিল আগে থেকেই, সম্প্রতি এই ক্ষোভ আরো বেড়েছে। এদিকে বিএনপি সূত্রে জানা গেছে 20-দলীয় জোটে ভাঙনের সুর নিয়ে চিন্তিত নয় বিএনপি, বরং দুটি দল চলে যাওয়ায় বিএনপি কিছুটা ক্ষুব্ধ। দল দুটিকে ফেরাতে কোনো উদ্যোগ নেওয়া হবে না বলেও জানাচ্ছেন বিএনপির নেতারা। কেন বাদ পড়ল বিকল্প ধারা? বদরুদ্দোজা চৌধুরীর জন্মদিন ছিল 11 অক্টোবর। সে উপলক্ষে শুভেচ্ছা জানাতে 12 অক্টোবর রাতে তার বাসায় ফুল নিয়ে হাজির হয়েছিলেন JSD সভাপতি আসম আব্দুর রব। তার সঙ্গে ছিলেন আব্দুল মালেক রতন। আসম আব্দুর রবের উদ্দেশ্য ছিল শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিছু রাজনৈতিক ইস্যু নিষ্পত্তি করা, কেননা পরের দিনই ঐক্যফ্রন্টের সব দফা ও লক্ষ্য চূড়ান্ত করার কথা ছিল। নির্ভরযোগ্য একটি সূত্র ঢাকা সংবাদ মাধ্যমকে বলেছে নিষ্পত্তির বদলে সেই রাতে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর কথার সূত্র ধরেই ঘুরে যায় জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণার মোড়। কারণ ওই দিন আব্দুর রব ও বি চৌধুরীর সামনে মাহি ঘোষণা করেন যেভাবেই হোক বিএনপির সঙ্গে ঐক্য করতে তিনি দেবেন না। মাহি এমনও বলেন বিএনপি ক্ষমতায় এলে ওরা তাদের জমাই করবে। যদিও মাহি ঢাকার সংবাদ মাধ্যমকে বলেছেন তিনি ওই ধরনের কথা বলেননি। তার মতে এগুলো মিথ্যা কথা এবং নিজেদের রক্ষার জন্য অনেকে ধরনের মিথ্যা বলছেন। জানা গেছে যেভাবেই হোক মাহির ওই কথা চলে যায় ডক্টর কামাল হোসেন সহ বিএনপি নেতাদের কাছে। কামাল হোসেন ও বি চৌধুরীর মধ্যে নেতৃত্বের প্রশ্নে স্নায়ুযুদ্ধ আগে থেকেই ছিল। বি চৌধুরী সহ বিকল্প ধারার সন্দেহ কামাল হোসেনকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। অন্যদিকে রাষ্ট্রপতির পদ ছাড়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে বি চৌধুরীর সঙ্গে বিএনপির দূরত্ব বিরাজমান ছিল। বিএনপি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও ওই সম্পর্ক জোড়া লাগেনি। তাছাড়া বিএনপির কাছে খবর ছিল ইচ্ছাকৃতভাবে ঐক্যফ্রন্ট গঠনে কালক্ষেপণ ও প্রতিবন্ধকতা তৈরি করছে বিকল্প ধারা। ওই দলের কারো কারো সঙ্গে সরকারের গোপন আঁতা থাকার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে থাকলেও বিএনপি এটি বিবেচনায় না নিয়ে সব কিছু এগিয়ে নিতে চেয়েছে। কিন্তু শেষ দিনে 12 অক্টোবরের বৈঠকেও বিকল্প ধারা জামায়াত ও ক্ষমতার ভারসাম্য ইস্যুতে অনড় থাকে। ফলে বিএনপি ধরে নেয় যে বিকল্প ধারা শেষ পর্যন্ত ঐক্যে আসবে না। প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবনমন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিচারে গত 1 বছরে প্রতিযোগিতার সক্ষমতায় বাংলাদেশ কিছুটা উন্নতি করলেও বৈশ্বিক সূচকে অবস্থানের অবনমন ঘটেছে এক ধাপ। ফোরামের গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট 2018 বলছে এবার 140টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে 103তম অবস্থানে। আগের বছর 135 দেশের মধ্যে বাংলাদেশ 120তম অবস্থানে ছিল। চলতি বছরের শুরুতে চালানো জরিপের ভিত্তিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বুধবার বিশ্বব্যাপী একযোগে এই প্রতিবেদন প্রকাশ করে। ঢাকার সেড আপ মিলনায়তনে ফোরামের পক্ষে বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একটি দেশের অবস্থান বিচারের জন্য প্রতিষ্ঠান অবকাঠামো, তথ্য প্রযুক্তির ব্যবহার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য, দক্ষতা, পণ্য বাজার, শ্রম বাজার, আর্থিক ব্যবস্থা, বাজারের আকার, বাজারের গতিশীলতা, নতুন ধারণার আত্মীকরণ, এই 12টি মানদণ্ড ব্যবহার করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এসব মানদণ্ডের ভিত্তিক সূচকে সব মিলিয়ে বাংলাদেশের স্কোর হয়েছে 52.1, যা গত বছরের স্কোরের চেয়ে 0.7 বেশি। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থানে 7 ধাপ, তার আগের বছর 1 ধাপ অগ্রগতি হয়েছিল। ঢাকায় এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিবিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম বলেছেন সার্বিকভাবে এবার বাংলাদেশের পয়েন্ট কমেনি, বরং 0.7 বেড়েছে, কিন্তু এবার নতুন করে তথ্য প্রযুক্তি খাত অন্তর্ভুক্ত হয়েছে। এ খাতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকায় সার্বিকভাবে অবস্থানগত পরিবর্তন হয়েছে। নির্বাচনের আগে টার্গেট কিলিং এর লক্ষ্য জঙ্গিদের, আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। টার্গেট কিলিং এর মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চালাচ্ছে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় জঙ্গিরা। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে জঙ্গিদের তৎপরতা ততই বাড়ছে। নির্বাচনের আগে নাশকতা সহ যে কোনো টার্গেট কিলিং চালানোর তৎপরতাই জঙ্গিরা, এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো। সংশ্লিষ্ট সূত্র মতে পরিকল্পনা অনুযায়ী মাঠ পর্যায়ে টার্গেট কিলিং বাস্তবায়নের জন্য জঙ্গি সংগঠনগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের টার্গেটে রয়েছেন প্রভাবশালী মন্ত্রী, আমলা, আওয়ামী লীগ ঘরানার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাছাড়া বিদ্যুৎ স্টেশন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায়ও জঙ্গিরা নাশকতা চালাতে পারে। এমনকি পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দিতে সিনিয়র পুলিশ অফিসারদের তালিকা করে টার্গেট কিলিং এর পরিকল্পনাও করছে তারা। সম্প্রতি র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা এমন তথ্য দিয়েছে। এ প্রেক্ষিতে টার্গেট কিলিং ঠেকাতে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী, এর সফলতাও আসছে। নরসিংদীর মাধবদীতে 2 দিন ধরে ঘিরে রাখা নীলুফা ভিলায় অবস্থান নিয়ে থাকা সন্দেহভাজন 2 নারী জঙ্গি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন বলে অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন। আর এর মধ্য দিয়ে কোনো রক্তপাত ছাড়াই দীর্ঘ 41 ঘন্টার স্নায়ুক্ষয়ী অপেক্ষার অবসান ঘটল। বুধবার বেলা 2:45 দিকে কালো বোরখা পরা ওই 2 নারীকে আইন শৃঙ্খলা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পুলিশের একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে তোলা হয়। সে সময় তাদের মাথায় হেলমেট পরা করানো ছিল। অভিযানে থাকা একজন পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, সাততলা ওই ভবনের পঞ্চম তলার একটি কক্ষের দেয়াল ভেঙে তারা প্রবেশ করেন। পরে সেখানে দুই নারী আত্মসমর্পণে রাজি হন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান সাংবাদিকদের বলেছিলেন, চূড়ান্ত অভিযানের আগে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করার সব ধরনের চেষ্টা তারা করবেন। যদি তাদের রাজি করানো না যায়, কেবল তখনই সোয়াট অভিযান শুরু করবে। মাধবদীর সাততলা ওই বাড়ি থেকে মোটামুটি ২ কিলোমিটার দূরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরে ৫তলা একটি বাড়িতে মঙ্গলবার সোয়াটের অভিযানে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে দুজন নিহত হন, তাদের একজন নারী একজন পুরুষ। জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের লফুল ইন্টারসেপশন সেলের সদস্যরা সোমবার রাত ৯টার দিকে ওই দুই বাড়ি ঘিরে ফেলে। মঙ্গলবার বিকেলে ভগীরথপুরের অভিযান শেষে মনিরুল সাংবাদিকদের বলেছিলেন, নমুনা দেখে নিহতরা ৯০ জেএমবির সদস্য বলে তার মনে হচ্ছে। Hear more stories in your language by visiting sbs.com.au.